বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ সোমবার 30 নভেম্বর, 15 অগ্রহায়ণ এবং ফার্সি 10 অজর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাঈদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। পরমাণু বিষয়ে কড়া অবস্থানে ইরান, ইউরোপকে দিয়েছে আলটিমেটাম, এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে বিতর্ক এখন তুঙ্গে, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান প্রিয়জন। এরপর শুনবেন নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতন শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদের দাফন সম্পন্ন, তেহরান বলছে শত্রুকে হিসেবে জবাব দেয়া হবে। ফাখরিজাদে হত্যার নিন্দা জানিয়েছে আমিরাত ও জর্দান, রাশিয়া বলছে ইরানকে উস্কানি দিতেই বিজ্ঞানী হত্যা। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার 8 আসামি যুক্ত ছিল, ডিএনএ টেস্টে মিলেছে প্রমাণ। বিজেপি ভারতের ধর্মনিরপেক্ষতার বুনিয়াদ উপড়ে ফেলতে চায় বলেছেন পশ্চিমবঙ্গের বিধায়ক কাজী আব্দুর রশিদ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে আজ রাজধানী তেহরানের ইমামজাদা সালের মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। করোনা মহামারীর মধ্যে ভিড় এড়াতে দাফন অনুষ্ঠানে কেবল এই শহীদের পরিবারের সদস্যবর্গ এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারেরা অংশ নেয়ার সুযোগ পেয়েছেন। এর আগে তার কর্মস্থল প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মৃতদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে তার সহকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা শেষ শ্রদ্ধা জানান। সেখানে উপস্থিত ছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়েন্দা মন্ত্রী ছাড়াও দেশের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারেরা। এছাড়া শহীদ ফাখরিজাদের মরদেহ মাশহাদে ইমাম রেজা আলাইহিসালামের মাজারে, কোমে হজরত মাসুমা সালামুল্লাহি আলাইহার মাজার প্রাঙ্গণে এবং তেহরানে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে নিয়ে যাওয়া হয়। কোমে হজরত মাসুমা সালামুল্লাহি আলাইহার মাজার প্রাঙ্গণে তার জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ হোসেন নুরি হামেদানি। ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে গত শুক্রবার রাজধানী তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণ করেন। দখলদার ইসরায়েলের তৈরি অস্ত্রের সাহায্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের ভগ্নাংশ বিশ্লেষণের পর এ বিষয়ে নিশ্চিত হয়েছে ইরানি বিশেষজ্ঞরা। ইরানের বার্তা সংস্থা ইরান প্রেস আজ এ তথ্য জানিয়েছে। এই বার্তা সংস্থার খবরে বলা হয়েছে তাদের হাতে বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ রয়েছে যাতে এটা সুস্পষ্ট, দূর নিয়ন্ত্রিত অটোমেটিক মেশিন গানের সাহায্যে ইরানি বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। দূর নিয়ন্ত্রিত মেশিন গানটি একটি নিশান ভ্যানের উপরে বসানো ছিল এবং তা দিয়েই ফাখরিজাদেকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর ওই নিশান গাড়িতেও বিস্ফোরণ ঘটানো হয়। দুটি উদ্দেশ্যে নিশান ভ্যানে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। প্রথমত তারা চেয়েছিল বিস্ফোরণের মাধ্যমে ডক্টর ফাখরিজাদের দেহরক্ষী দলের সদস্যদের উপর আঘাত আনতে। দ্বিতীয়ত, দূর নিয়ন্ত্রিত মেশিন গান ও যন্ত্রাংশ সহ সব প্রমাণ পুরোপুরি ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু ব্যবহৃত অস্ত্রের একাংশ উদ্ধারের পর বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন এটি ইহুদিবাদী ইসরায়েলি তৈরি হয়েছে, আর এতে সহযোগিতা করেছে ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী এমকেওর সদস্যরা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রধান কামাল খাররাজি বলেছেন, দেশের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার বিষয়ে যথেষ্ট হিসাব নিকাশ করে জবাব দেবে তেহরান। ইরানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী গতকাল এক বার্তায় বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ইরানের এই বিজ্ঞানী কোনো সুবিধাকে কাজে লাগাতে বিরত থাকেননি। কামাল খাররাজি বলেন, ইরানি জাতির কাছ থেকে যারা ফাখরিজাদেকে কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং হিসেবি জবাব দেবে তেহরান এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কামাল খাররাজি তার বার্তায় শহীদ মোহসেন ফাখরিজাদের পরিবার এবং আত্মীয় স্বজনকে গভীর সমবেদনা জানান। ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের নিন্দা করেছে সংযুক্ত আরব আমিরাত এবং জর্দান। গতকাল সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশের মাধ্যমে এই ঘটনার নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ঘৃণ্য এই হত্যাকাণ্ডের নিন্দা জানায় সংযুক্ত আরব আমিরাত। এই ঘটনার ফলে আঞ্চলিক স্থিতিশীলতা ও উত্তেজনা বাড়বে বলে তারা মন্তব্য করেছে। এই ঘটনার ফলে আঞ্চলিক অস্থিতিশীলতা ও উত্তেজনা আরও বেড়ে যাবে বলে মন্তব্য করা হয়েছে ওই বিবৃতিতে। সংযুক্ত আরব আমিরাত বলেছে, যে কোনো মূল্যেই হোক আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে হবে, এক্ষেত্রে সব পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে আবুধাবি। এদিকে জর্দানও একই ধরনের বিবৃতি দিয়ে ইরানি বিজ্ঞানী হত্যার নিন্দা জানিয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের হত্যাকাণ্ডকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন রুশ সংসদ দুমার পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান লিওনিদ স্লাতেস্কি। তিনি বলেছেন, ইরানকে নতুন করে উস্কানি দিতে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। স্লাতেস্কি রোববার তার অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, ইরানি পদার্থবিজ্ঞানী ফাখরিজাদের হত্যাকাণ্ড একটি সন্ত্রাসী হামলা যা ইরানকে উস্কানি দিতে চালানো হয়েছে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা যাতে আর বাড়তে না পারে সে পদক্ষেপ নেওয়া জরুরি। রাশিয়ার এই আইন প্রণেতা আরও বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তা বিবেচনা না করে মস্কো এই পাশবিক হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে এবং ফাখরিজাদের পরিবার সহ ইরানি জনগণকে সমবেদনা জানাচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের বহুল আলোচিত ঘটনায় গ্রেপ্তার হওয়া 8 আসামির ডিএনএ পরীক্ষায় অপরাধের সাথে তাদের সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া গেছে। জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের বহুল আলোচিত ঘটনায় গ্রেপ্তার হওয়া 8 আসামির ডিএনএ পরীক্ষায় অপরাধের সাথে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের রোববার রাতে ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিএনএ রিপোর্ট হাতে আসায় দ্রুত সময়ের মধ্যেই চার্জশিট দেওয়া হবে এবং বিস্তারিত তথ্য সকলকে জানানো হবে। এর আগে চাঞ্চল্যকর এই ধর্ষণকাণ্ডের 2 মাস পেরিয়ে গেলেও চার্জশিট জমা না পড়ায় সমালোচনার মুখে পড়ে পুলিশ। ডিএনএ রিপোর্টের অভাবে চার্জশিট দিতে বিলম্ব হবার কথা বলে আসছিল পুলিশ। উল্লেখ্য, গত 25 সেপ্টেম্বর রাত 8:30 দিকে সিলেট এমসি কলেজ হোস্টেলে ওই গৃহবধূকে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মী। এ ঘটনায় নির্যাতিত তরুণীর স্বামী বাদী হয়ে 6 জনকে আসামি করে শাহপরাণ থানায় একটি মামলা রুজু করে। মামলার প্রেক্ষিতে র‍্যাব এবং জেলা পুলিশের অভিযানে 8 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। আদালতে তারা তাদের অপরাধের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ওদিকে গণধর্ষণের এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শেষে ইতিমধ্যে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বহিউদ্দিন শামীম গঠিত বেঞ্চে একটি প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ভারতের পশ্চিমবঙ্গের বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু বলেছেন, বিজেপি দেশের ধর্মনিরপেক্ষতার বুনিয়াদকে উপড়ে ফেলতে চাচ্ছে। গোবরডাঙ্গা টাউন হলে তৃণমূল আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু বলেছেন, বিজেপি দেশের ধর্মনিরপেক্ষতার বুনিয়াদকে উপড়ে ফেলতে চাচ্ছে। গতকাল রোববার সন্ধ্যায় তিনি গোবরডাঙ্গা টাউন হলে তৃণমূল কংগ্রেস আয়োজিত এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। বিধায়ক কাজী আব্দুর রহিম তার বক্তব্যে কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপির তীব্র সমালোচনা করে বলেন, বিগত 6 বছরে প্রধানমন্ত্রী কোনো প্রতিশ্রুতি পালন করেননি, বরং মানুষে মানুষে অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি করে ওরা দেশের ধর্মনিরপেক্ষতার বুনিয়াদকে উপড়ে ফেলতে চাচ্ছে। এক বিষাক্ত শক্তি পশ্চিমবঙ্গকে দখল করতে ধেয়ে আসছে, এই শান্তির পশ্চিমবঙ্গ, উন্নয়নের পশ্চিমবঙ্গকে দখল করতে আসছে। সর্বোপরি ওরা মানুষের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে কেড়ে নেবে, স্বাধীনতা কেড়ে নেবে। ভয়ঙ্কর ওই শক্তিকে প্রতিহত করতে পারে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল দল। এ সম্পর্কে বিধায়ক কাজী আব্দুর রহিম আরো বলেন,
এই ভারতবর্ষ ঋষি মুনির দেশ, সুফি আউলিয়াদের দেশ, এই ভারতবর্ষের সব থেকে বড় শক্তি মানুষ। সেই ভারতবর্ষের বুকে আজকে 6 বছর পর সেই বিজেপির আজকে যিনি প্রধানমন্ত্রী হয়ে এই 6 বছরের কোনো প্রতিশ্রুতি তিনি পালন করেননি,
বলছিলেন বিধায়ক কাজী আব্দুর রহিম। তিনি আগামী 9 ডিসেম্বর গোপালনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশকে ঐতিহাসিক সমাবেশে পরিণত করার আহ্বান জানান।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে উগ্রগোষ্ঠী তালেবানের হামলার পর সরকারি সেনাদের পাল্টা হামলায় 8 তালেবান নিহত হয়েছে। গতকাল সারারাত তালেবানের সঙ্গে আফগান সেনাদের সংঘর্ষ হয়। আফগান সেনারা তালেবান গেরিলাদের উপর বিমান হামলা চালায় এবং এতে সামরিক ঘাঁটিতে হামলার মূল পরিকল্পনাকারী এবং অন্য 7 গেরিলা নিহত হয়। আফগান সামরিক বাহিনীর মুখপাত্র ফাওয়াদ আমান জানান, পরিকল্পনাকারী গেরিলার নাম হামজা ওয়াজিস্তানি এবং তিনি পাকিস্তান সীমান্ত এলাকা থেকে আফগানিস্তানে ঢুকেছেন। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে অবস্থিত সৌদি জোটের তাদাওয়াইন সামরিক ক্যাম্পে জনপ্রিয় হুথি আন্দোলন সমর্থিত সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মারিব প্রদেশে সৌদি জোটের তাদাওয়াইন ক্যাম্পের অপারেশন রুম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। জেনারেল সারি জানান, হামলায় ইয়েমেনি সামরিক বাহিনী বদর পি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত সমুদ্র সীমায় তেল ও গ্যাস ক্ষেত্র আবিষ্কারের জন্য ব্যবহৃত গবেষণা জাহাজটি আবারও উপকূলে ফিরিয়ে নিয়েছে তুরস্ক। ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ বৈঠকের আগমুহূর্তে এই গবেষণা জাহাজ আজ সকালে আন্তালিয়া বন্দরে ফিরিয়ে আনা হয়। নেটো সামরিক জোটের 2 সদস্য তুরস্ক ও গ্রিসের মধ্যে সম্প্রতি উত্তেজনা দেখা দিয়েছে, তার কেন্দ্রবিন্দুতে ছিল এই গবেষণা জাহাজ। তুর্কি ওই জাহাজটি পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকায় তেল গ্যাসের অনুসন্ধান চালাচ্ছিল। তুরস্কের জ্বালানি মন্ত্রী এক টুইটার বার্তায় বলেছেন, তাদের গবেষণা জাহাজটি উপকূলে ফিরে এসেছে। এর আগে গত অক্টোবর মাসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের আগে তুরস্ক একইভাবে তেল গ্যাসের অনুসন্ধান বাদ দিয়ে এ জাহাজকে উপকূলে ফিরিয়ে এনেছিল। তবে ইউরোপের বৈঠকে সন্তোষজনক কোনো ফলাফল না আসায় তুরস্ক আবার জাহাজটিকে ভূমধ্যসাগরের ওই এলাকায় পাঠায়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গায়াজী আব্দুর রশিদ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পরমাণু সমঝোতা ইউরোপের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়ায় ইরানের সংসদ মজলিশে শুরায় ইসলামের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশন পাশ্চাত্যের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের মতো করে পথ চলার জন্য পরমাণু বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা অনুমোদন করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইউরোপ অনীহা দেখালেও এটিকে টিকিয়ে রাখার জন্য তেহরান অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। পরমাণু সমঝোতা একটি বহুপক্ষীয় চুক্তি এবং একতরফা কোনো পদক্ষেপ নিয়ে এ থেকে কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাওয়ার আশা করা যায় না। ইউরোপের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়ায় ইরানের সংসদ মজলিশে শুরায় ইসলামীর পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশন পাশ্চাত্যের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের মতো করে পথ চলার জন্য পরমাণু বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা অনুমোদন করেছে। এই কমিশনের মুখপাত্র আবুল ফজল আমুই সংবাদ সম্মেলনে বলেছেন, নতুন সিদ্ধান্ত বা পরিকল্পনা অনুযায়ী ইউরোপ যদি পরমাণু বিষয়ে তাদের প্রতিশ্রুতি পালন না করে, তাহলে আগামী দুই মাসের মধ্যে তেহরান পরমাণু বিষয়ে যে বাড়তি প্রোটোকল মেনে চলত তা থেকে বেরিয়ে যাবে। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ইরান বছরে 20% মাত্রায় সমৃদ্ধকৃত 120 কেজি ইউরেনিয়ামের মজুদ গড়ে তুলবে, যা নিয়ে জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের মুখপাত্র আরও বলেন, এছাড়া মাসে স্বল্পমাত্রায় 500 কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে এবং তা মজুদ করে রাখা হবে। তিনি আরও বলেন, এক্ষেত্রে অত্যাধুনিক IR-6 এবং IR-2M সেন্ট্রিফিউজ ব্যবহার করা হবে। এছাড়া ইস্পাহানের ধাতব ইউরেনিয়াম উৎপাদন কারখানাও চালু করা হবে। ইরানের এই কর্মকর্তা জানান, হাসপাতালে ব্যবহৃত রেডিও আইসোটোপ উৎপাদনের জন্য আরও 40 মেগাবাইট ক্ষমতাসম্পন্ন হেভি ওয়াটার রিয়্যাক্টর চালু করা হবে। বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপ এটি বাস্তবায়নে গড়িমসি করায় এর জবাবে ইরানও ওই চুক্তির 26 ও 36 নম্বর ধারা অনুযায়ী 5 দফায় পরমাণু সমঝোতায় দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে সরে আসে। এ থেকে বোঝা যায় ইরান নিজের অধিকারের ব্যাপারে সচেতন রয়েছে এবং এক্ষেত্রে তারা কোনো আপোষ করবে না। প্রকৃতপক্ষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার উপদেষ্টারা ভেবেছিলেন, ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করে এদেশটির নিরাপত্তা ব্যবস্থায় আঘাত আনা যাবে। এ কারণে তারা যে কোনো উপায়ে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি থেকে ইরানকে বিরত রাখার চেষ্টা করছে, যাতে ইরান সব দিক থেকে পিছিয়ে থাকে। কিন্তু কোনো ক্ষেত্রেই মার্কিন সরকার সফল হয়নি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবার দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের প্রশ্নে বিতর্ক এখন তুঙ্গে। হেফাজতের আমির বলেছেন, কোনো ভাস্কর্য তৈরি হলে তা টেনে হিঁচড়ে ফেলে দেয়া হবে। আর স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তিকে প্রতিরোধ করা হবে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের প্রশ্নে বিতর্ক এখন তুঙ্গে। ঢাকার প্রবেশদ্বার ধোলাইপাড় চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের প্রশ্নে বিরোধিতা শুরু করেছে ইসলামপন্থী বিভিন্ন সংগঠন। এ দাবিতে গত 12 অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ি ধোলাইপাড় চত্বরে গণজমায়েত করেছে বাংলাদেশ ইমাম মুসল্লি ঐক্য পরিষদ নামে একটি সংগঠন। 13 নভেম্বর ঢাকার গেন্ডারিয়া ধূপখোলা মাঠে তৌহিদি জনতা ঐক্য পরিষদের ব্যানারে অপর এক সমাবেশ থেকে বঙ্গবন্ধুর নামে ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হয়। ওদিকে চরমোনাইয়ের পীর এবং ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম ভাস্কর্য নির্মাণ স্থল ঢাকার ধোলাইপাড় এলাকায় এক সমাবেশ করে বলেছেন, ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের চক্রান্ত তৌহিদি জনতা রুখে দেবে। রাষ্ট্রের টাকা খরচ করে মূর্তি স্থাপনের অপরিণামদর্শী সিদ্ধান্ত থেকে সরকারকে ফিরে আসতে হবে। এদিকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দায়িত্ব গ্রহণের পর রবিবার প্রথম অফিসে এসে এ প্রসঙ্গে সাংবাদিকদের কাছে তার ব্যাখ্যায় বলেছেন,
আজকে যদি সারা বিশ্বের সব জায়গায় চলে ইসলামিক আন্দোলন, সেখানেও দেখেছি সৌদি আরবে যান সেখানেও অতিরিক্ত, সেটা যদি হয় বাংলাদেশে এটা আজকে যারা এটা নিয়ে আলোচনা করছে তাদেরকে চিন্তা করতে হবে যে মূর্তি আর ভাস্কর এক নয়, এইগুলোর একটা সমাধানের জন্য
গতকাল রোববার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছেন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট, এই সাম্প্রদায়িক
কার্যালয় এক সংবাদ সম্মেলনে বলেছেন,
এ বিষয়ে আমার বক্তব্য ব্যর্থহীন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিপূর্ণ শ্রদ্ধা করি, আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়।
ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শনিবার নিজ সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী অনাহূত বিতর্কের সৃষ্টি করছে।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে আপনাদের এই চিঠিপত্রের আসর। প্রিয়জন, শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর। প্রিয়জন, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে কিছু বান্দাকে সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য, তারা পরোপকারে তৃপ্তি লাভ করে এবং দানশীলতাকে মহত্বের কাজ বলে মনে করে, আর আল্লাহ উত্তম চরিত্রকে পছন্দ করেন।
আমরা সবাই যেন দানশীল ও পরোপকারী হতে পারি, এ আশাবাদ ব্যক্ত করে চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলসিয়া গ্রাম থেকে, আর পাঠিয়েছেন সেখানকার জাগো রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি হারুনার রশিদ। তিনি লিখেছেন, গত 12 অক্টোবর প্রচারিত প্রিয়জন শুনলাম, খুব ভালো লাগলো। বিশেষ করে উপস্থাপক ভাইয়া ও উপস্থাপিকা আপুর চমৎকার কণ্ঠের সাবলীল উপস্থাপনা। তাছাড়া ইরান প্রবাসী বাংলাদেশি শ্রোতা বন্ধু আশিকুর রহমানের সাক্ষাৎকারও ভালো লেগেছে। বিভিন্ন বেতার যখন গুণী উপস্থাপকদের অভাবে শ্রোতাদের কাছে মূল্যায়ন হারাচ্ছে, ঠিক তখন রেডিও তেহরান গুণী উপস্থাপকদের সুললিত কণ্ঠের জন্যই ভালো লাগার মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন।
ভাই হারুনুর রশিদ, রেডিও তেহরানের উপস্থাপকদের উপস্থাপনা আপনার নজর কেড়েছে জেনে ভালো লাগলো। আশা করি নিয়মিত বিভিন্ন বিষয়ে মতামত পরামর্শের পাশাপাশি গঠনমূলক সমালোচনাও করবেন। চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরে চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইন্টারন্যাশনাল ডিএক্স রেডিও শ্রোতা সংঘ থেকে, আর পাঠিয়েছেন এস এম নাজিমউদ্দিন। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, 29 অক্টোবর তারিখের রংধনু আসরে নতুন একটি শিক্ষণীয় গল্প শুনলাম। প্রতারক সারস ও কাঁকড়ার গল্প অত্যন্ত চমৎকারভাবে পরিবেশন করা হল। আশা করি সকল শিশু কিশোর বন্ধুরা এই গল্পটি উপভোগ করেছে এবং এই গল্প থেকে শিক্ষা লাভ করেছে। আমাদের সমাজেও এমন অনেক সারস পাখির মতো প্রতারক আছে, এদের থেকে সাবধান থাকতে হবে সবাইকে এবং কৌশলে এড়িয়ে চলতে হবে এ সকল প্রতারকদের।
এরপর নাজিমউদ্দিন ভাই লিখেছেন, অনেকদিন থেকেই এমন সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে উপদেশপূর্ণ ও দিক নির্দেশনামূলক পথেও আমাদের মুগ্ধ করে। আমার প্রস্তাব, এ সকল নানা প্রাণীর গল্পের পাশাপাশি ইসলামের ইতিহাস হাদিস থেকেও গল্প শোনাতে পারেন, তাতে কিন্তু ধর্মীয় দিক নির্দেশনাও থাকবে। আশা করি পরের আসরে ছোট্ট সোনামণিদের আরও সুন্দর সুন্দর গল্পের পাশাপাশি গান ও সাক্ষাৎকার শুনতে পারব।
ভাই নাজিমউদ্দিন, রংধনু আসর সম্পর্কে আপনার ভালো লাগার অনুভূতি জেনে ভালো লাগলো। আর হ্যাঁ, আপনার পরামর্শ আমাদের মনে থাকবে। বাংলাদেশের কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি থেকে শরীফা আক্তার পান্না লিখেছেন পরের চিঠিটি। তিনি লিখেছেন, 13 অক্টোবর রেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো আমার খুব ভালো লেগেছে। কিছুক্ষণ রেডিওতে শোনার পর শ্রবণমান ভালো না হয়, বাকিটা ইন্টারনেটে শুনেছি, ওয়েবসাইট থেকে চমৎকার শোনা গেছে। সেজন্য রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই আর শর্টওয়েভে শ্রবণমান উন্নত করার অনুরোধ জানাই। এরপর ওই দিনের অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, 13 অক্টোবর প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে বেশি ভালো লেগেছে শেষ প্রান্তিকে প্রচারিত ইরানি পণ্য সামগ্রী। এমনিতেই এটি আমার প্রিয় অনুষ্ঠান, তার উপর এতে ইরানের ক্রোকারি সামগ্রী নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান থেকে জানতে পারি যে ইরানের তৈজসপত্র মানে ও গুণে ভালো, তাই তার ক্রেতাদের অধিকাংশই ইরানের তৈরি তৈজসপত্র পছন্দ করে। জার্মানি, স্পেন, ভারত সহ পৃথিবীর প্রায় 20টি দেশে এসব পণ্য রপ্তানি হয়। এসব অজানা তথ্য জানতে পেরে খুব ভালো লেগেছে।
ইরানি পণ্য সামগ্রী অনুষ্ঠানে ক্রোকারিজ সামগ্রী সম্পর্কে আপনার মতামত জেনে ভালো লাগলো। চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নীলফামারী জেলার সৈয়দপুর থেকে মাকামে মাহমুদ চৌধুরী পাঠিয়েছেন আসরের পরের চিঠিটি।
এই শ্রোতাবন্ধুর নাম আগে কখনো শুনেছি বলে মনে পড়ছে না, তিনি কি এবারই প্রথম চিঠি লিখলেন?
হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। তিনি কিছুদিন আগেই রেডিও তেহরানের সন্ধান পেয়েছেন এবং এই চিঠিতে তা উল্লেখ করেছেন। আমি বরং তাঁর চিঠিটিই পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, আমার জন্য অত্যন্ত কষ্টকর একটি বিষয় হলো রেডিও তেহরানের বর্তমান সার্ভিস সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। ছোটবেলায় আমার এক খালাতো ভাইয়ের কাছে রেডিও তেহরানের কথা বারবার শুনতে পেতাম। প্রযুক্তিগত জ্ঞান স্বল্পতার কারণে সে সময় রেডিও তেহরানের সাথে সখ্যতা হয়ে ওঠেনি, তবে আমার নামটার মধ্যেই কেন জানি একটা অন্যরকম আবেগ কাজ করত। সেই আবেগের কৌতূহলে আবার খুঁজতে শুরু করলাম রেডিও সার্ভিস তেহরান সম্পর্কে জানতে। কয়েকদিন আগে রেডিও তেহরানের বর্তমান সার্ভিস সম্পর্কে জানতে পারলাম মাত্র। জানা মাত্রই আপনাদের সুন্দর সাবলীল উপস্থাপনায় প্রতিটি সংবাদ, ওয়েবসাইটের প্রতিবেদন, বিশেষ করে শ্রোতাদের কথা এত গুরুত্ব সহকারে প্রিয়জনে প্রকাশ হতে দেখে রেডিও তেহরানের প্রতি এক গভীর ভালোবাসা জন্মে গেল। অন্যান্য সংবাদ মাধ্যমে জনগণের মতামতকে যেখানে এত গুরুত্ব দেওয়া হয় না, সেখানে এত বড় সংবাদ মাধ্যম হয়েও শ্রোতাদের মতামত এবং ভাবনা এত গুরুত্ব সহকারে প্রচার এবং শ্রোতাদের জন্য বিভিন্ন কুইজের আয়োজন করে পুরস্কৃত করা, সবকিছু দেখে আমি সত্যিই অভিভূত। রেডিও তেহরানের প্রতি এই ভালোবাসা থেকে এখন নিয়মিত শুনে যাচ্ছি আপনাদের অনুষ্ঠানগুলো এবং আগামীতেও শুনব, এই কামনা করছি।
ভাই মাকামে মাহমুদ চৌধুরী, রেডিও তেহরানের প্রতি আপনার গভীর ভালোবাসার কথা জেনে আমরা সত্যি আনন্দিত। আশা করছি এখন থেকে নিয়মিত চিঠি লিখবেন।
আসরের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলবো ভারতের এক শ্রোতাবদ্ধর সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমি বিধানচন্দ্র সেনাল, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের শ্রোতা। আমি বিভিন্ন বেতার কেন্দ্রে অনুষ্ঠান শুনে থাকি, তার মধ্যে অবশ্যই রেডিও তেহরানও রয়েছে। যদিও আমি জানি যে রেডিও তেহরান একটা মুসলিম রাষ্ট্রের বেতার কেন্দ্র, তথাপি আমার ইসলামী সংস্কৃতির প্রতি একটা ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে এবং আগ্রহ রয়েছে। আর ইরানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রোতা সমান। এই যে মৌলিক যে নীতি, সেই নীতি আমাকে অনুপ্রাণিত করে। আমি মুসলিম সংস্কৃতির কথা বললাম এই কারণে যে ইতিপূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রবন্ধ এবং কবিতা প্রতিযোগিতা হয়েছিল রেডিও তেহরানের দ্বারা, এবং আমি সেই প্রতিযোগিতা অংশ নিয়েছিলাম এবং পুরস্কৃত হয়েছিলাম। সেক্ষেত্রেই এই কথাটা বললাম যে মুসলিম সংস্কৃতির প্রতি আমার যথেষ্ট আগ্রহ রয়েছে, কারণ আগ্রহ না থাকলে নিশ্চয়ই আমি সেই পুরস্কারটা লাভ করতে পারতাম না।
ভাই বিধান চন্দ্র সান্যাল, রেডিও তেহরানের প্রতি আপনার বিশেষ আগ্রহের কারণ সম্পর্কে বিস্তারিত জানলাম। এবার জানতে চাই আপনি ঠিক কবে থেকে রেডিও তেহরানের সঙ্গে যুক্ত হলেন?
অ্যাকচুয়ালি রেডিও তেহরানের সঙ্গে আমার প্রথম পরিচয় যেটা, সেটা হচ্ছে আমি 1984 সালে মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম। আমি 85 সালে পাস করি, ঠিক 85 সালে আমি প্রথম রেডিও তেহরানের সঙ্গে অনুষ্ঠানটা প্রথম ফার্স্ট শুনি, এবং প্রথম আমি চিঠি লিখি 1986 সালে।
তার মানে আপনি প্রায় 3 যুগ আগে থেকে আমাদের অনুষ্ঠান শোনা শুরু করেছেন। তো আমাদের অনুষ্ঠান আপনার ব্যক্তিগত জীবনে কিংবা পরিবারে কোনো প্রভাব ফেলেছে কি?
দেখুন, এখনো আমার বাড়িতে যে ঢুকে আমার বসবার যে ঘর, সে ঘরে একটা কাঁচের আলমারি রয়েছে, দেওয়াল আলমারি, সেখানে রেডিও তেহরানের সেই পুরস্কারটা সাজানো রয়েছে। ফলে যে বাড়িতে আসে সে জিজ্ঞেস করে এটা কি, তখন আমাকে বলতে হয় যেটা রেডিও তেহরানের সেই পুরস্কার, আমি এত সালে এটা পেয়েছিলাম। এই যে বিষয়টা, এর মধ্য দিয়ে কিন্তু রেডিও তেহরানের প্রচারও যেমন হয়ে যায়, পাশাপাশি রেডিও তেহরানকে আমি ভুলিনি এবং সযত্নে যে রেখেছি এটাও প্রমাণিত হয়। শুধু তাই নয়, এবং রেডিও তেহরানের যে আমার যে ভালোবাসা, সেটা যে এত যত্নে রাখা, এবং সেটা অনেকে দেখে আশ্চর্য হয়ে উঠে।
রেডিও তেহরানের স্মৃতি সংরক্ষণ করাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে জানতে চাচ্ছি আমাদের আগের অনুষ্ঠান আর বর্তমান অনুষ্ঠানের মধ্যে আপনি কি ধরনের পার্থক্য লক্ষ্য করেছেন?
দেখুন, অনুষ্ঠানের মৌলিক যে বিষয়টা সেটা কিন্তু একই রয়েছে ঠিকই, কিন্তু কিছুটা আলাদা হয়েছে। যেমন ধরেন প্রিয়জন, এটাকে আলাদা আঙ্গিকে তুলে ধরবার চেষ্টা করা হচ্ছে, এবং শ্রোতারা সবসময় একটু চাই সম্মান, শ্রোতারা চাই একটু ভালোবাসা, শ্রোতারা চাই তারকে অনুষ্ঠানে বিশেষ স্থান দেওয়া, সেইটা প্রয়োজন অপূর্বভাবে দিচ্ছে। আর এই অপূর্বভাবে দেওয়ার জন্য আমাদের উৎসাহ নতুন করে সঞ্চার হচ্ছে, এবং এটা শুধু আমার নয়, আমার মনে হয় এই দুই বাংলার সর্বত্র শ্রোতাদের মাঝেই এই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে।
শ্রোতাবন্ধু বিধান চন্দ্র সান্যাল, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো ভাই। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সাক্ষাৎকারের পর আবারও চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদোয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদুদ হোসেন পাঠিয়েছেন এই মেইলটি। 16 অক্টোবর প্রচারিত অনুষ্ঠানমালা শোনার পরপরই তিনি এই চিঠিটি লিখেন। ওই দিন ইসলামের অনন্য মহানায়ক ইমাম রেজা আলাইহিসাল্লামের শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রচারিত অনুষ্ঠান সম্পর্কে শাহাদত ভাই লিখেছেন, এর আগেও রেডিও তেহরান বাংলা বিভাগে ইমাম রেজা আলাইহিসাল্লাম সম্পর্কে একাধিক অনুষ্ঠান শুনেছি, কিন্তু আজকের অনুষ্ঠানটি ছিল সবচেয়ে সেরা। মনে হলো আজ যেন একটি পরিপূর্ণ অনুষ্ঠান শুনতে পেলাম। আজকের অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে নবীবংশের মধ্যে ইমাম রেজা আলাইহিসাল্লাম প্রথম ইরান সফর করেন, তার মানে এর আগে নবীবংশের আর কেউ ইরান সফর করেননি। তাই ইমাম রেজা আলাইসাল্লামের প্রতি ইরানবাসীর শ্রদ্ধা ও সহানুভূতি বেশি থাকাটাই স্বাভাবিক। এছাড়া তার মাজারও ইরানে অবস্থিত।
শাহাদত ভাই আরও লিখেছেন, ইমাম রেজা আল ইসলাম মার্ভ থেকে বাগদাদে যাওয়ার পথে 203 হিজরির 30 সফরে ইরানের খোরাসান বা বর্তমান মাশহাদ প্রদেশের তুস নামক অঞ্চলে বাদশাহ মামুনের প্ররোচনায় ইমামকে ডালিমের রস বা আঙুরের সাথে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। ইমামকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি বাদশাহ মামুন। বরং ইমাম রেজা আল ইসলামের জন্মদিন ও শাহাদত বার্ষিকীতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষ তাঁর পবিত্র মাজারে আসে তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করতে। অর্থাৎ ইমামের আদর্শ ছড়িয়ে পড়ছে দেশ হতে দেশান্তরে। ধন্যবাদ রেডিও তেহরানকে এমন তথ্যবহুল ও চমৎকার একটি অনুষ্ঠানের জন্য।
ইমাম রেজা আলাইসালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রচারিত অনুষ্ঠানের উপর আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো ভাই, আশা করি আবারও লিখবেন। চট্টগ্রামের বাঁশখালী থেকে আবদুল্লাল মামুন বাপ্পা পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, আমি খুব ছোট্টবেলা থেকেই আব্বুর সাথে রেডিওতে আপনাদের অনুষ্ঠান শুনতাম, কিন্তু 2011 সাল থেকে রেডিও না থাকায় আপনাদের অনুষ্ঠান আর শুনতে পারিনি। যখন শুনতাম তখন আপনাদের অনুষ্ঠান খুবই উপভোগ করতাম এবং এটা আমার ছোট্ট হৃদয়ে দাগ কেটেছিল। এখন আমার বয়স 25 বছর, এখনও আপনাদের অনুষ্ঠান শুনতে মন ছটপট করে। তাই আপনারা যদি FM রেডিওতে অনুষ্ঠান সম্প্রচার করেন তাহলে আমরা উপকৃত হব।
ভাই আবদুল্লাহ আল মামুন বাপ্পা ছোটবেলায় শোনা রেডিও তেহরানকে এখনও মনে রেখেছেন জেনে ভালো লাগলো। আর যতদিন FM এ সম্প্রচার না হচ্ছে ততদিন আমাদের ওয়েবসাইট, ফেসবুক কিংবা মোবাইল অ্যাপে অনুষ্ঠান শুনতে পারেন। চিঠি লিখে নিজের মনের অনুভূতি জানানোই আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর থেকে ফারিয়া খানম মুমু লিখেছেন আসরের পরের চিঠিটি। এ শ্রোতাবন সেখানকার গন্তব্য শ্রোতা সংঘের সভাপতি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনছি প্রায় 6 মাস যাবত। এরই মধ্যে এই বেতার আমার হৃদয় মন জয় করে নিয়েছে। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা অনুষ্ঠানের সপ্তম পর্বে বিষণ্ণতার কারণ সম্পর্কে জানলাম। এতে বলা হয়েছে বিষণ্ণতা আসে দীর্ঘদিনের স্ট্রেস বা মানসিক চাপ থেকে। একটানা মানসিক চাপের মধ্যে থাকলে নিয়মিত ঘুমে ব্যাঘাত করতে পারে, বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এবং নানা ধরনের ইনফেকশনের কারণ হতে পারে। আরও জানলাম প্রত্যেক মানুষের দৈনিক 8 ঘন্টা ঘুম দরকার, এর কম হলে মানসিক চাপ ও অস্থিরতা বেড়ে যায়। রেডিও তেহরানকে অসংখ্য ধন্যবাদ এমন তথ্যবহুল অনুষ্ঠান সম্প্রচারের জন্য।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা অনুষ্ঠান থেকে উপকৃত হয়েছেন জেনে আমাদেরও ভালো লাগছে। চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের শ্রবণমান রিপোর্ট যারা পাঠিয়েছেন এ পর্যায়ে আসরে তাদের কয়েকজনের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। ভারতের ছত্রিশগড় থেকে আনন্দমোহন বাইন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে নাজিমউদ্দিন, খন্দকার রফিকুল ইসলাম নওগাঁ জেলার সান্তাহার থেকে, কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদত হোসেন ও শরীফা আক্তার পান্না, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে আব্দুল কুদ্দুস মাস্টার, শাওন হোসাইন রাজবাড়ী থেকে এবং জাওয়াদ সাবের মরক্কো থেকে।
অনুষ্ঠান শোনার পাশাপাশি শ্রবণমান রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের আসর শেষ করব একটি গান শুনিয়ে। হাবিব আল্লাহ শিরোনামের গানটির কথা ও সুর আহমদ আবদুল্লাহ, আর গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় নাশিদ কণ্ঠ মোনায়েম বিল্লাহ।
দূর হতে দূরে আমি, হৃদয় থাকে তোমাকে চুমি, দূর হতে দূরে আমি, হৃদয় থাকে তোমাকে চুমি। রাসূলুল্লাহ, 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 লাখো দোয়া, লাখো দরুদ, লাখো সালাম, হাবিবাল্লাহ, হাবিবাল্লাহ।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
তোমার ছবি দু চোখে আঁকি, তোমার সুধা বদনে মাখি, তোমার ছবি দু চোখে আঁকি, তোমার সুধা বদনে মাখি, তুমি আমার সারা বেলা রজনী জুড়ে, তুমি আমার পরম পাওয়ার সীমা জুড়ে, প্রেমের মধু আলাপন রসুল্লাহ রসুল্লাহ রসুল্লাহ, লাখো দোয়া লাখো সালাম হাবিবাল্লাহ 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 হাবিবাল্লাহ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, চিঠিপত্রের আসর প্রিয়জন শুনলেন, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 30 অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, করোনা টিকা মানুষ বিনামূল্যে পাবে, মন্ত্রী পরিষদ সচিব দৈনিক প্রথম আলো। পার্বত্য অঞ্চলে হত্যা করা হচ্ছে মূলধারার রাজনৈতিক নেতা কর্মীদের, দৈনিক ইত্তেফাক। দৈনিক নয়া দিগন্তের শিরোনাম, ডিএনএ রিপোর্টে 4 আসামি জড়িত থাকার প্রমাণ মিলেছে। মানব পাচার, 6 জনের নামে ইন্টারপোলের রেড নোটিস, দৈনিক যুগান্তর। পৌর নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত বিএনপি, দৈনিক কালের কণ্ঠের শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন লিখেছে, আলেমদের কটু কথা বলবেন না, তাদের বলতে দিন, জাফরুল্লাহ চৌধুরী। 24 ঘন্টায় করোনায় আরো 35 জনের মৃত্যুর খবর দিয়েছে মানবজমিন। ভারতের শিরোনাম, কৃষক বিক্ষোভ নিয়ে মধ্যরাতে অমিতের বৈঠক, সিল করা হল দিল্লির সীমানা, দৈনিক আনন্দবাজার পত্রিকা। ভারতের দূষিত জলেই জন্ম করোনা ভাইরাসের, চীনের দাবি ঘিরে তুমুল শোরগোল, সংবাদ প্রতিদিন। এক দেশ এক বাজার তত্ত্ব মিথ্যে, কর্পোরেটদের খুশি করতে নয়া কৃষি আইন, দাবি কৃষকদের, এটি দৈনিক আজকালের শিরোনাম। শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, সুজনের গোলটেবিল বৈঠক থেকে বলা হয়েছে বিবেক হারিয়েছে নির্বাচন কমিশন, কেন এই বক্তব্য?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের নির্বাচন কমিশন নিয়ে আসলে বহুদিন থেকেই বহু রকমের কথা ছিল। স্বৈরাচার এরশাদের আমলে যখন হ্যানা ভোটের আয়োজন করা হয় সে নির্বাচনকেও বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। আবার 9 বছর স্বৈরাচার এরশাদ ক্ষমতায় যে টিকেছিলেন তিনি কিন্তু সময়ে সময়ে নির্বাচন দিয়েছেন, সে নির্বাচনও বৈধ বলে রায় দিয়েছে নির্বাচন কমিশন। মাগুরা উপনির্বাচন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তার পেছনে নির্বাচন কমিশনের একটি ভূমিকা ছিল। পরবর্তীতে নির্বাচন কমিশনকে কেন্দ্র করেই 2006 সাল থেকে আন্দোলন শুরু হয় এবং 2007 সালের 1/11 এর যে ঘটনা সেটি ঘটে। এরকম ভাবে পরবর্তী পর্যায়ে যে সমস্ত নির্বাচন হয়েছে, বিশেষ করে 2014 সালের নির্বাচন এবং 2018 সালে যে সমস্ত নির্বাচন হয়েছে, সে সমস্ত নির্বাচন যে কি হয়েছে তা তো মোটামুটি কম বেশি সবারই জানা। এই সমস্ত নির্বাচনের বৈধতাও কিন্তু নির্বাচন কমিশন দিয়েছে এবং এ নিয়ে চরম বিতর্ক আছে। এরপরেও কিন্তু নির্বাচন কমিশন তাদের অবস্থান থেকে সরে আসেনি, তারা সংস্কারের কথা বলেনি বা কাজ করেনি। অথচ নির্বাচন কমিশন হচ্ছে কিন্তু বাংলাদেশের একটি স্বাধীন প্রতিষ্ঠান। এই স্বাধীন প্রতিষ্ঠান সে কিন্তু স্বাধীনভাবে অনেক কিছু করতে পারত। বাংলাদেশে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি হবে না এটি কিন্তু নির্বাচন কমিশনই ঠিক করে দিতে পারত। কিন্তু বাস্তবতা হয়েছে যে এই যে স্বাধীন প্রতিষ্ঠান, সেই স্বাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তারা তারা কিন্তু স্বাধীন থাকতে চান না। আমার দেখা মতে এরা পরাধীনতায় থাকতেই পছন্দ করেন এবং সেই কারণে সুজনের গোল টেবিল থেকে এই ধরনের অভিযোগ করা হয়েছে যে নির্বাচন কমিশন বিবেক হারিয়েছে।
ইরানকে উস্কানি দিতেই পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে একথা বলেছে রাশিয়া। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
জি, রাশিয়া বলেছে যে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। তার মূল কারণ হচ্ছে ইরানকে উস্কানি দেয়া। কিসের উস্কানি? যুদ্ধের উস্কানি। অর্থাৎ ইরানের একজন বিজ্ঞানীকে হত্যা করলে ইরান যাদেরকে সন্দেহের তালিকায় রাখে তাদের উপরে হামলা চালাতে পারে এবং এ নিয়ে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ শুরু হতে পারে এবং যারা এই পরিকল্পনা করেছে তারা তাদের লক্ষ্য হাসিল করতে পারে। রাশিয়ার এই যে বক্তব্য, এই বক্তব্যের সাথে আমি অনেকটাই একমত এবং আমিও মনে করি ব্যাপারটি তাই। এখানে দুটো কারণ ইরানের বিজ্ঞানীকে মূলত হত্যা করা হয়েছে। একটি কারণ যে ইরানের এই বিজ্ঞানী কিন্তু ইরানের নিরাপত্তার সমস্ত দিক তিনি আজকে গুছিয়ে দিয়েছেন। ইরান যে একটা অপ্রতিরোধ শক্তি হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে, বিশ্ব অন্যতম প্রধান সামরিক শক্তিতে পরিণত হয়েছে, তার যে মূল কারিগর তিনি ছিলেন মহসেন ফাকরিজাদে। এই মহসেন ফাকরিজাদে ইরানের পরমাণু কর্মসূচিকে যেমন এগিয়ে নিয়ে গেছেন তেমনি নিরাপত্তা কর্মসূচিকে এগিয়ে নিয়েছেন। এই উন্নয়ন থামিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে ষড়যন্ত্রকারীরা। পাশাপাশি আমি রাশিয়ার সঙ্গে একইভাবে বলবো যে ইরানকে উস্কানি দেওয়ার একটা লক্ষ্য তাদেরও ছিল। এই যে উস্কানি দেওয়ার লক্ষ্য এটি কেন? এটি মূলত এই কারণে যে সিরিয়ায় ইরান উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সামরিকভাবে যুক্ত, সেখানে পরামর্শদাতা হিসেবে ইরান কাজ করছে। সিরিয়াকে কেন্দ্র করে যে বিরাট লক্ষ্য ছিল আমেরিকা, ইসরায়েল বা আরো আরো পশ্চিমা দেশের, সেই লক্ষ্য কিন্তু অর্জন করা যায়নি, প্রধানত ইরান, রাশিয়া এবং হিজবুল্লাহর বাধার কারণে। এখন ইরানকে যদি যুদ্ধে জড়িয়ে ফেলা যায় তাহলে সিরিয়া থেকে ডাইভার্ট করে ফেলা যায় এবং সিরিয়াই তাদের লক্ষ্য হাসিল করার একটা পথ হয়।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি। কৃষক বিক্ষোভ নিয়ে মধ্যরাতে অমিতের বৈঠক, সিল করা হলো দিল্লির সীমানা। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, বিক্ষোভকারীরা দেশের রাজধানী অবরুদ্ধ করে দেওয়ার হুমকি দিতেই সিল করা হলো দিল্লির সীমানা, সেই সঙ্গে বাড়ানো হয়েছে নিরাপত্তাও। কৃষক সংগঠনগুলো কেন্দ্রীয় আলোচনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর রোববার গভীর রাতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে আজকালের এক খবরের শিরোনাম এরকম, এক দেশ এক বাজার তত্ত্ব মিথ্যে, কর্পোরেটদের খুশি করতেই নয়া কৃষি আইন, দাবি বিক্ষোভরত কৃষকদের। কৃষকদের দীর্ঘদিনের দাবি পূরণ করতেই নয়া কৃষি আইন আনতে বাধ্য হয়েছে কেন্দ্র, এই মর্মেই প্রচার চালাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতা মন্ত্রীরা। গতকাল সন্ধ্যের সাংবাদিক বৈঠকে এক কৃষক নেতার প্রশ্ন, কোন কৃষক এই আইন আনতে বলেছে? কৃষক নেতাদের বক্তব্য, গোটা দেশের সব কৃষকরাই কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আর আনন্দবাজারের অন্য একটি খবরে লেখা হয়েছে, খালিস্তানি ও মাওবাদীরাই কৃষি আইনের বিরোধিতা করছে, দিল্লি সরকারে মদদ দিচ্ছেন কেজরি, দাবি বিজেপির। ভারতের দূষিত জলেই জন্ম করোনা ভাইরাসের, চীনের দাবি ঘিরে তুমুল শোরগোল। দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, করোনা ভাইরাসের আতুর ঘর হিসেবে এতদিনে বিশ্বে পরিচিত হয়ে গেছে চীন, তাকে এমন দুও দেয় অন্যান্য দেশগুলোর উপর বিজয় খাপ্পা তারা। নিজেদের দায় এড়াতে কম প্রচেষ্টা করেনি
শি জিনপিং এর দেশ। তবে এবার করোনা সংক্রমণে দায়ী করে তাদের দিকে ধেয়ে যাওয়া তীর সোজা ভারতের দিকে ঘুরিয়ে দিল চীন। চাইনিজ একাডেমি অফ সায়েন্সের বিজ্ঞানীদের দাবি, ইউহান নয়, ভারতের দূষিত জল থেকেই করোনা ছড়িয়েছে। মানুষ এবং প্রাণীদেহের সংক্রমণের মাধ্যমে তা দ্রুত গোটা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে। তবে আচমকা ভারতকে করোনা ভাইরাস সংক্রমণের জন্য দায়ী করে ফেললেন চীনের বিজ্ঞানীরা। তাদের এই ভূমিকা তীব্র আপত্তি তুলেছে ভারতের বন্ধু দেশগুলো। অনেকের মতে লাদাখ সংঘর্ষে পিছু হটার প্রতিশোধ স্বরূপ এখন জীবাণু নিয়ে ভারতকে বেকায়দায় ফেলার চেষ্টা জিনপিং বাহিনীর। কিন্তু তাদের এমন দাবি যে ধোপেই টিকছে না, আন্তর্জাতিক মহলের একাংশের প্রতিবাদী তা বুঝিয়ে দিচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা। রাতের, মাফ করবেন, সান্ধ্য অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানের পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদের দাফন সম্পন্ন, তেহরান বলছে শত্রুকে হিসেবে জবাব দেয়া হবে। ফাখরিজাদে হত্যা নিন্দা জানিয়ে আমিরাত ও জর্দান, রাশিয়া বলছে ইরানকে উস্কানি দিতেই বিজ্ঞানী হত্যা। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার আট আসামি যুক্ত ছিল, ডিএনএ টেস্টে মিলেছে প্রমাণ। এবং বিজেপি ভারতের ধর্মনিরপেক্ষতার বুনিয়াদ উপড়ে ফেলতে চায় বলেছেন পশ্চিমবঙ্গের বিধায়ক কাজী আব্দুর রহিম। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.